ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
এখানে ওয়াশিংটনে এখন দুপুর 12টা, বাংলাদেশে রাত 10টা, আর ভারতে রাত 9:30। আমি রোকেয়া হায়দার শ্রোতাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন বিশ্বব্যাপী বাংলাদেশ ভারতে করোনা পরিস্থিতি কারণে আপনারা আমাদের অনুষ্ঠান ফেসবুক লাইভ দেখতে পাচ্ছেন না, তবে নিয়মিত বেতার তরঙ্গে 190 মিটার মিডিয়াম ব্যান্ডে এবং সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনতে পাবেন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। 30 মিনিটের এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি জাসমিন হিউসন। রবিবার প্রেসিডেন্ট মনোনীত জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট মনোনীত কমলা হ্যারিস তাদের সর্বমহিলা যোগাযোগ দলের নাম ঘোষণা করেছেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রেসিডেন্ট মনোনীত বাইডেনের উদ্ধৃতি দিয়ে বলা হয়, তিনি বলেছেন প্রেসিডেন্টের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে হোয়াইট হাউসের সঙ্গে যথার্থ এবং নিষ্ঠতার সঙ্গে আমেরিকার জনগণের সংযোগ ঘটানো। জো বাইডেন বলেন এই দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন দল তাদের মিলিত অভিজ্ঞতার সংমিশ্রণে দেশের উন্নয়নে অবদান রাখতে পারবেন। বাইডেন হ্যারিস নির্বাচনী দলের যোগাযোগ পরিচালক কেইট বেডেনফিল্ডকে হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জেইন সাকি, যিনি ওবামা প্রশাসনে বিভিন্ন যোগাযোগ পদের দায়িত্ব পালন করেছেন, তাঁকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির গুরুত্বপূর্ণ পদটি দেওয়া হয়েছে। অভিবাসন সংক্রান্ত আমেরিকাস ভয়েসের উপপরিচালক পিলি টোবারকে ভাইস প্রেসিডেন্টের অন্যতম সহকারীর পদ দেওয়া হয়েছে। হাউস স্পিকার ন্যান্সি পেলোসির যোগাযোগ পরিচালক অ্যাশলি এন্থিয়ানকে কমলা হ্যারিসের যোগাযোগ পরিচালক হিসেবে মনোনীত করা হয়েছে। সেনেটর বার্নি স্যান্ডার্সের অধীনে কাজ করা সিমন স্যান্ডার্সকে জো বাইডেনের এক প্রধান পরামর্শদাতা হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। বাজেট দপ্তরের জন্য নীরা ট্যান্ডন এবং অর্থনীতিবিদ সিসিলিয়া রাউসকে কাউন্সিল অফ ইকোনমিক অ্যাডভাইজার্স দপ্তরের চেয়ার হিসেবে মনোনীত করা হয়েছে। সোমবার বাইডেন হ্যারিস মনোনীত জুটি তাদের প্রশাসনের উচ্চপদের অর্থনৈতিক দলের নাম ঘোষণা করতে পারেন। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি পরমাণু বিজ্ঞানী ডক্টর মহসিন ফখরিজাদের হত্যাকাণ্ডের জবাব দিতে প্রত্যয় ব্যক্ত করেছেন, কারণ তিনি এবং অন্যান্য ইরানি নেতারা ইসরায়েলকেই এর জন্য দায়ী করেন। বিশেষজ্ঞরা জানান ইরান এর জবাব দিতে সময় নেবে। ইরানকে সব ধরনের কূটনীতি এবং পরিকল্পনার আশ্রয় নিতে হবে, বিশেষ করে ইরান চায় না যুক্তরাষ্ট্রের নতুন মনোনীত প্রেসিডেন্ট জো বাইডেন, যিনি ইরানের পরমাণু চুক্তিতে পুনরায় ফিরে আসতে আগ্রহী, তাঁকে নিরুৎসাহিত করতে এবং বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পকে এক ভয়াবহ সামরিক হামলায় উস্কানি দিতে। ইরান চায় না বাইডেনের মেয়াদ শুরু করার প্রাক্কালে এক সামরিক সংঘাত, যা ইরানের সঙ্গে কূটনৈতিক প্রক্রিয়া শুরু করতে বাইডেনের উদ্যোগকে ব্যাহত করতে পারে। ইসরায়েল এই হত্যাকাণ্ডে জড়িত থাকবার কথা অস্বীকার করেছে, তবে সামরিক বিশেষজ্ঞরা জানান তারা তেহরানে 2010 থেকে 2012 সালে আরও 4 জন পরমাণু বিজ্ঞানের মৃত্যুর সঙ্গে এই হত্যাকাণ্ডের মিল খুঁজে পেয়েছেন। যুক্তরাষ্ট্রের 2 জন শীর্ষ বিশেষজ্ঞ রবিবার আমেরিকানদের আশ্বস্ত করেছেন যে এই মহামারীর চিকিৎসায় শীঘ্রই ভ্যাকসিন সহজলভ্য হবে, তবে একই সঙ্গে হুঁশিয়ার করে দিয়েছেন যে তার আগে যথাযথ বিধিনিষেধ তাদের মেনে চলতে হবে, নইলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। হোয়াইট হাউসের ভাইরাস টেস্টিং প্রধান অ্যাডমিরাল গিরোয়ের বলেছেন 2 কোটি আমেরিকানদের টিকা দিতে এবছরের শেষ নাগাদ আমাদের যথেষ্ট পরিমাণ ভ্যাকসিন থাকবে, তবে আমেরিকানদের তার আগে পর্যন্ত করণীয় পদক্ষেপগুলি বজায় রাখতে হবে। দেশের শীর্ষ সংক্রমণ বিশেষজ্ঞ ডক্টর ফাউচি এবিসি মাধ্যমে জানান সাহায্য হাতের নাগালে এবং প্রাথমিক সরবরাহ ডিসেম্বরের মাঝামাঝি আশা করা হচ্ছে।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
ফ্রান্স ভিত্তিক আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল 6 জন বাংলাদেশী মানব পাচারকারীর বিরুদ্ধে লাল সতর্কতা নোটিশ জারি করেছে। ঢাকা থেকে জহুরুল আলমের বিস্তারিত রিপোর্ট।
6 জন পলাতক কুখ্যাত বাংলাদেশি মানব পাচারকারীর বিরুদ্ধে সম্প্রতি রেড নোটিশ জারি করেছে ফ্রান্সের লিওন শহর ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ পুলিশ সংস্থা বা ইন্টারপোল। বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডির অনুরোধে ইন্টারপোল এ নোটিশ জারি করেছে বলে ঢাকায় পুলিশের কর্মকর্তারা সোমবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। যাদের বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করেছে। তারা হলেন ইকবাল জাফর, মিন্টু মিয়া, তানজিরুল, নজরুল ইসলাম মোল্লা, শাহাদাত হোসেন ও স্বপন। পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন এদের সকলেই বিদেশে পালিয়ে আছে। সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে এ সকল মানব পাচারকারীরা 38 জন বাংলাদেশিকে ইউরোপে ভালো চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে লিবিয়া নিয়ে গিয়েছিল। পরে পাচারকারীরা অতিরিক্ত অর্থ আদায়ের উদ্দেশ্যে পাচার হওয়া এ সকল ব্যক্তিদের উপর চালানো নির্যাতনের ভিডিও ধারণ করে তা বাংলাদেশে থাকা তাদের পরিবারগুলোর কাছে পাঠায় বলে খবরে উল্লেখ করা হয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষে আফ্রিকার মূল পাচারকারী নিহত হওয়ার জেরে বাকি পাচারকারীরা এলোপাথারি গুলি চালিয়ে গত 28 মে লিবিয়ার মিজদা শহরে 26 জন বাংলাদেশি সহ 30 জনকে গুলি করে হত্যা করে। ওই ঘটনার পর ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয় এবং মানব পাচারে জড়িত থাকার অভিযোগে কয়েক ডজন লোককে পুলিশ গ্রেপ্তার করে। যে 6 জনের নামে ইন্টারপোল রেড নোটিশ জারি করেছে তারা সকলেই এই মামলার আসামি এবং তারা বিদেশে পলাতক আছে বলে পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন। উল্লেখ্য, উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে অর্থের বিনিময়ে প্রতিবছর মানব পাচারকারীরা শত শত বাংলাদেশিকে বিদেশে পাচার করে থাকে। পুলিশ জানিয়েছে এদের অনেকেই গন্তব্যে পৌঁছানোর আগেই নিখোঁজ হন, যারা কোনো না কোনো ভাবে প্রাণ হারান অথবা কোনো দেশের জেলে বছরের পর বছর কারাভোগ করতে থাকেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আগামী বছরের মাঝামাঝি পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট গ্রহণ প্রায় নিশ্চিত। শুনুন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের একটি প্রতিবেদনে।
আগামী বছর অর্থাৎ 2021-এর মাঝামাঝিতে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট অনুষ্ঠিত হতে চলেছে। এক কথায় ভোট একেবারেই আসন্ন, তাই আগামীকাল ডিসেম্বরের 1 তারিখ থেকে মানুষের দুয়ারে সরকার। নাগরিক পরিষেবা সংক্রান্ত 12টি প্রকল্প সহ অভাব অভিযোগ সমস্যা শুনতে আগামীকাল 1 ডিসেম্বর থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত দুয়ারে শীর্ষক এই প্রকল্পের কাজ শুরু হচ্ছে। রাজ্যের সমস্ত পঞ্চায়েত এলাকায় দুয়ারে সরকার কর্মসূচিতে গ্রাম পঞ্চায়েত ব্লকের সমস্ত পরিকাঠামো নিয়ে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় আগামী 2 মাস ধরে 4টি পর্যায়ে হবে শিবির। এখান থেকে 12টি পরিষেবা সংক্রান্ত প্রকল্পের সুযোগ সুবিধা কার্যত ঘরের দুয়ারে গিয়ে হাতে হাতে পৌঁছে দেবে রাজ্য প্রশাসন। সেই সঙ্গে জনসাধারণের অভাব অভিযোগ ও সমস্যার কথাও শুনবেন প্রশাসনের কর্মীরা। প্রসঙ্গত বলা যেতে পারে, গত সপ্তাহেই রাজ্যের বাঁকুড়া জেলার প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন সরকারি পরিষেবা পৌঁছে দিতে এবার চালু হচ্ছে দুয়ারে দুয়ারে সরকার নামের সংশ্লিষ্ট কর্মসূচির কথা। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদ শুনছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াই বিশ্বের দেশগুলির প্রতি লড়াই জোরদার করার আবেদন জানাচ্ছে, নইলে সংস্থাটির মতে অর্জিত বৃহৎ সফলতা ম্লান হয়ে যেতে পারে। এই রোগের বিরুদ্ধে আহ্বায় আফ্রিকার নেতাদের শীর্ষ বৈঠকের 12 বছর পর এবছর বিশ্ব ম্যালেরিয়া রিপোর্টে এই রোগ নিয়ন্ত্রণে অসাধারণ সফলতার কথা ব্যক্ত করা হয়েছে। ম্যালেরিয়া নিয়ন্ত্রণে জাতিসংঘের গ্লোবাল ম্যালেরিয়া প্রোগ্রামের পরিচালক পেড্রো আলফনসো বলেছেন, বিগত 2 দশকে 21টি দেশ ম্যালেরিয়া নির্মূল করতে সমর্থ হয়েছে এবং 10টি দেশকে ম্যালেরিয়া মুক্ত বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পরিচয়ের ইতিহাস এবং পাখির দল কখনো কখনো শুভেচ্ছার দূত হিসেবে অবদান রাখতে পারে বলে পরিবেশ রক্ষণবিদরা জানাচ্ছেন। তাদের মতে উত্তর ও দক্ষিণ কোরিয়ার থেমে থাকা আলোচনায় তাদের ভূমিকা থাকতে পারে। পরিযায়ী হাঁস ও বিভিন্ন প্রজাতির পাখি শীতের তীব্রতা থেকে বাঁচতে দক্ষিণ প্রশান্ত ও ভারত মহাসাগরের দিকে মহাযাত্রায় পাড়ি দিয়ে থাকে, যখন তারা 22টি দেশের আকাশপথ পাড়ি দেয়। এক পর্যায়ে বিশ্রাম নিতে প্রায় 200 প্রজাতির হাঁস কোরীয় এলাকার জলাভূমিতে নেমে আসে, অনেকেই আবার এখানে থেকে যায়। ইস্ট এশিয়া অস্ট্রেলিয়া ফ্লাইওয়ে পার্টনারশিপের ডাগ ওয়াটকিন্স বলেছেন, এসব হাঁসের দল ও পাখিরা 2 কোরিয়ার সেতুবন্ধনে অবদান রাখতে পারে। এদের সংরক্ষণে 2 কোরিয়া সংলাপে বসতে পারে, তিক্ততা ভুলে গিয়ে বন্ধুত্বের নজির আবার গড়তে পারে। এবং দীর্ঘ 15 বছর পরে বক্সিং কিংবদন্তি মাইক টাইসন রিংয়ে আবার ফিরে এলেন তার বিশেষ কালো ট্রাঙ্ক পরিধান করে, যে ট্রাঙ্ক পরেই তিনি জিতেছেন বহু হেভিওয়েট মুষ্টিযুদ্ধ। 54 বছর বয়সী এখনও পেশিবহুল মাইক টাইসন মুখোমুখি হলেন অন্য এক মুষ্টিযোদ্ধা রয় জোনস জুনিয়রের বিরুদ্ধে। এই প্রদর্শনী ম্যাচের জন্য টাইসনকে অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে। টাইসন বলেন, জনগণের সেবায় এই লড়াইয়ে অবতীর্ণ হলাম, জনগণের সেবায় আমরা আবারও এ ধরনের লড়াইয়ে নামব। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। আবারও বলে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠান আপনারা শুধু রেডিওতেই শুনতে পাচ্ছেন, ফেসবুক, ওয়েব পেজ, টুইটার, সোশ্যাল মিডিয়াতেও আপনারা শুনতে পাচ্ছেন। আমরা ফেসবুক লাইভ করতে পারছি না, সেজন্য আমরা দুঃখিত, তবে সব অনুষ্ঠানে আপনারা বেতার তরঙ্গে শুনতে পাচ্ছেন। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী জানিয়েছেন,
বিনামূল্যে করোনার টিকা দেবে সরকার। মন্ত্রিসভা সোমবারের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। প্রথম দফায় যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি টিকার 3 কোটি ডোজ কেনা হবে। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, টিকা কেনার জন্য 735 কোটি 77 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। অক্সফোর্ড এক্সট্রাজেনেকা উদ্ভাবিত কোভিড-19 3 কোটি ডোজ টিকা কেনার সিদ্ধান্ত আগেই হয়েছে। এই টিকা আসবে ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে। বাংলাদেশ সরকার, ভ্যাকসিনকো ও সিরাম ইনস্টিটিউটের মধ্যে এ নিয়ে একটি ত্রিপক্ষীয় চুক্তি সই হয়েছে। কারা এই টিকা আগে পাবে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব জানান, এটা ঠিক হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোটোকল অনুযায়ী। অক্সফোর্ডের এই টিকা 2 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সংরক্ষণ করা যায়। বাংলাদেশের তাপমাত্রায় এটা রাখা সম্ভব। প্রথম ডোজের 28 দিন পর দ্বিতীয় ডোজ প্রয়োগ করা হবে। করোনা ভাইরাস সংক্রমণ রোধে মাস্ক পরার ব্যাপারে সরকার আরও কঠোর ব্যবস্থা নিচ্ছে। মন্ত্রিপরিষদ সচিব জানান, মাস্ক না পরলে সর্বোচ্চ জরিমানা করা হবে। পরিস্থিতির উন্নতি না হলে জেলের বিধানও চালু করা হবে। ওদিকে বাংলাদেশে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। গত একদিনে এক লাফে সংক্রমিত হয়েছেন 2,539 জন, গত 12 সপ্তাহের মধ্যে এটাই সর্বোচ্চ। গত মাসের তুলনায় এ মাসে 32.5% বেশি সংক্রমণ ধরা পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, শীতের কারণে শুধু নয়, মানুষ বেপরোয়া হওয়ায় প্রকোপ বেড়েছে। গত 24 ঘন্টায় মারা গেছেন 35 জন। স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক বলেছেন, মানুষ সচেতন না হওয়ায় গত কয়েকদিনে করোনার সংক্রমণ ও মৃত্যুহার বেড়েছে। তিনি বলেন, স্বাস্থ্যবিধি মানতে হবে, না হলে আক্রান্ত বেড়ে গেলে হাসপাতালে ঠাঁই হবে না। দুনিয়ার কোনো দেশের পক্ষেই লাখ লাখ মানুষকে হাসপাতালে রাখার সক্ষমতা নেই, তাই টু মাচ কনফিডেন্ট হবেন না, হলে কিন্তু বিপদ হবে। মন্ত্রী বলেন, মানুষ এতটাই বেপরোয়া যে কয়েকদিন ধরে লাখ লাখ মানুষ সমুদ্রের পাড়ে ঘোরাফেরা করছেন, আর সেখানে অনেকেই সংক্রমিত হচ্ছেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
চট্টগ্রাম সংবাদদাতা হাসান ফিরদৌসের একটি রিপোর্ট আমরা শুনি।
মোগল শাসন আমলে 1737 খ্রিস্টাব্দে রাজা শের মোস্তফা চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জমিদারি গড়ে তুলে রাজ্য পরিচালনা করেন। এরপর দায়িত্ব নেন সুখদেব রায়, শের জব্বর খাঁ, শের দৌলত খাঁ, জানবক্স খাঁ। জানবক্স খাঁ রাজা থাকাকালীন ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়েন এবং ইংরেজদের কাছে আত্মসমর্পণ করেন। এরপর কর্ণফুলী নদীর উত্তর পাড়ে রাঙ্গুনিয়ার দক্ষিণ রাজানগরে গড়ে তোলেন এই রাজবাড়ি।
ইতিহাসটা এখানেই জানান দিচ্ছি যে তারা মানে মোগল সৈনিকদের সেনাপতিরাই পুরোপাই চট্টগ্রামটা শাসন করতেন।
ইটসুরকি দিয়ে তৈরি করা হয়েছিল লোহাবিহীন এই অট্টালিকা। 52 একর এলাকা জুড়ে গড়ে তোলা এই রাজবাড়িটি এখন প্রায় বিলীন হওয়ার পথে। বংশ পরম্পরায় বাড়িটি এখন দেখাশোনা করছেন চাকমা রাজার বংশধররা। এদিকে রাজবাড়িটিকে পুরকীর্তি হিসেবে ঘোষণা দিয়ে তা সংরক্ষণ করার দাবি তুলেছেন স্থানীয়রা। ঐতিহাসিক এইসব নিদর্শন সংরক্ষণ করা গেলে বাংলাদেশে পর্যটন শিল্পের বিকাশ ঘটবে বলে মনে করেন বৌদ্ধ ধর্মীয় গুরুরা। হাসান ফেরদৌস, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম।
আজকের অনুষ্ঠানে সরকার কবিরউদ্দিন একটি সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন তৈরি করেছেন, আসুন শোনা যাক।
ভয়েস অফ আমেরিকার বেতার তরঙ্গে উপস্থিত আমি সরকার কবিরউদ্দিন স্কাইপের মাধ্যমে, এবং এই স্কাইপের মাধ্যমেই নিউ ইয়র্ক থেকে সংযুক্ত হয়েছেন ডক্টর মুনিবুর রহমান খান, মানসিক রোগ বিশেষজ্ঞ, মনোরোগ বিশেষজ্ঞ, সাইকিয়াট্রিস্ট। আমরা জানি যে করোনা ভাইরাসের প্রকোপ মাঝে কিছুটা স্তিমিত হয়েছিল, এখন আবার ঊর্ধ্বমুখী হচ্ছে এবং সেই সঙ্গে অন্যান্য রোগও সংক্রমিত হচ্ছে, অন্যান্য রোগও প্রকট হয়ে দেখা দিচ্ছে। এবং অনেকেই মনে করেন, বিশেষজ্ঞরা, চিকিৎসকেরা, যে মানসিক রোগও এই প্রভাবিত হচ্ছে কোভিড-19 কারণে। তো কোভিড-19 মানসিক স্বাস্থ্যকে কিভাবে প্রকট করে তোলে বা তুলতে পারে বলে আপনি মনে করেন, ডক্টর মুনিবুর রহমান খান?
আচ্ছা, সালাম আলাইকুম। প্রথমে আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এবং ভয়েস অফ আমেরিকাকে ধন্যবাদ দিচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য এবং ভেরি ইম্পর্টেন্ট টপিক আলাপ করার জন্য, যে কোভিড এর জন্য যে আমাদের মেন্টাল এফেক্টটা হচ্ছে সে বিষয়ে আলাপ আলোচনা করার জন্য। প্রথমে আপনি বললেন যে একবার একসময় প্রকট ধারণা করেছিল, আকার ধারণ করেছিল, তারপরে কিছুটা স্তিমিত ছিল, এখন আবার হচ্ছে। তা আমার ডে টু ডে লাইফে, আমার প্র্যাকটিস যেটা আমি করছি, আমি ইনপেশেন্টও কাজ করি এবং আমি প্রাইভেট প্র্যাকটিসও করি, মার্চ এপ্রিলের দিকে কিন্তু প্রচন্ডভাবে কিন্তু এই এটার এফেক্ট দেখা গিয়েছিল আর কি। আর আমরা থাকি, স্পেশালি আমরা থাকি নিউ ইয়র্কে, এবং নিউ ইয়র্কে এলমাস হসপিটাল সম্বন্ধে সবাই জানে এটা, এবং এলমাস হসপিটালকে বলা হয়েছিল যে এপি সেন্টার অফ নিউ ইয়র্ক আর কি, প্যান্ডেমিকের এপি সেন্টার। তা এটা আসলে কিভাবে এফেক্ট করছে জনসাধারণকে, সেটা হচ্ছে যে প্রচন্ড একটা অজানা আশঙ্কা, ডিপ্রেশন, এংজাইটি, ঘুমের প্রবলেম, তারপরে হচ্ছে একটা প্যানিক অ্যাটাক, এবং এইটা যখন তীব্র আকারে যখন ধারণ করে তখন হচ্ছে একটা অসংলগ্ন ব্যবহার, যেটা আমরা বলি সাইকোটিক প্রবলেমস। যদি আমি ভাগ করে নিই, প্রথমে যখন আমি কোনো ডিজিজ সম্পর্কে আলোচনা করি, আমি বোঝার জন্য ভাগ করি যে তার উপসর্গ কি, তার কারণগুলো কি হচ্ছে এবং এটার প্রতিকার কি। যেমন মেইনলি যদি আপনি বলেন যে হ্যাঁ কোভিড এর জন্য এই এফেক্টগুলো হচ্ছে, কিন্তু তারপরে কিন্তু কথা আছে যে কোভিড এর জন্য কি কি ফ্যাক্টরস ইনভলভড যে এই উপসর্গকে আনার জন্য। তো ওই সময় মার্চ এপ্রিলের দিকে কিন্তু একটা ভয়াবহ অবস্থা ছিল, কিন্তু যেমন ওই সময় এক্স্যাক্টলি টোটাল ইট ওয়াজ টোটাল লকডাউন ছিল, ওই লকডাউনের জন্য সবাই কিন্তু ঘরে বন্দি, হ্যাঁ, কাজে যাচ্ছে না, হসপিটালে যাওয়া সম্ভব না, সমস্ত স্কুল বন্ধ, ওই এটা হচ্ছে মিড মার্চ। আমার কাছ থেকে যখন এই যে কমপ্লেন আমি শোনা শুরু করলাম পেশেন্টের কাছ থেকে মিড মার্চ এপ্রিলে, এটা এটা অসম্ভব, মানে ইন্টেন্সিটিটা বেড়ে গেল। তা ইউজুয়ালি কিন্তু পেশেন্টরা যখন বলে, হ্যাঁ, যে ওরা কিন্তু বলে যে আমার ঘুম হচ্ছে না, হ্যাঁ, ঘুম হচ্ছে না, আমার একটা দুশ্চিন্তা হচ্ছে। এবং আমি কিন্তু আমার মেইন যেটা একটা একটা টেকনিক, আই ডোন্ট ওয়ান্ট টু পুট এনি ওয়ার্ডস ইন পেশেন্টস মাউথ, আমি প্রথমে আমার কর্তব্য হচ্ছে শোনা যে এক্স্যাক্টলি পেশেন্টটা কোন দিকে যাচ্ছে, কি বলতে চাচ্ছে আর কি। প্রথমে আমি তাকে বলবো না যে ঠিক আছে, আমি বুঝতে পারছি এটা কোভিড এর জন্য, দেখি উনি কতটুকু বলে, কতটুকু আমাকে ইনফরমেশন দিচ্ছে, এবং সেই অনুযায়ী আমি যখন পেশেন্ট আমার সাথে কথা বলছে, অ্যাট দ্য সেম টাইম আমি কিন্তু ফর্মুলেট করছি যে তাকে ট্রিট করবো কিভাবে। এখন ধরুন কিছু কিছু পেশেন্টদের তাদের আগে থেকে কিন্তু সাইকিয়াট্রিক প্রবলেম ছিল, আবার কিছু একদমই কখনো কোনো সাইকিয়াট্রিক প্রবলেম ছিল না। তো দুই ধরনের পেশেন্টদের ইন্টারাকশন কিন্তু বা ইন্টারভেনশন কিন্তু ডিফারেন্ট হবে। হ্যাঁ, যেমন আগে এক ধরনের অ্যাংজাইটি ছিল, ডিপ্রেশন ছিল, ওষুধের জন্য সেটা কমে গেছে, তারপরে যখন এই কোভিড শুরু হলো তখন এই ভয়ভীতি শুরু হলো। যেমন আরেকটা হচ্ছে যে সূচিবাই, যেটা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বলা হয়, ওসিডি, ওসিডির একটা মেইন সিমটমস হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে। এখন এই করোনার জন্য এই যে ভাইরাস সংক্রামিত হচ্ছে, তার ওসিডিটা বিভিন্নভাবে রূপান্তরিত হচ্ছে, আমার কি ইনফেকশন হবে কিনা, আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে দুশ্চিন্তা করছি, যেমন হাজবেন্ড বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে আসছে, আমি তাকে নিয়ে আসতে দিচ্ছি না, আমি বারবার জিনিসগুলো ধুচ্ছি, বারবার জিনিসগুলো পরিষ্কার করছি। তো এইটা কিন্তু তার ফ্যামিলি মেম্বার্সকেও এফেক্টেড হচ্ছে। তা আপনার এই যে প্রশ্নটা যে কিভাবে এফেক্ট হচ্ছে, ইটস নট অনলি পেশেন্টস, ইটস অলসো দ্য ফ্যামিলি মেম্বার্স আর অলসো এফেক্টেড। কারণ আপনি চিন্তা করেন, এই করোনা ভাইরাস কিন্তু আমাদের সবার, আপনার আমার সবার জীবনধারা কিন্তু পরিবর্তন করে দিয়েছে, কিন্তু যেটা আমরা কখনোই আমাদের জীবদ্দশায় আমরা কিন্তু চিন্তা করতে পারি নাই যে আমাদের জীবনটা এইভাবে টার্ন নেবে। ইভেন ফেব্রুয়ারিতেও কিন্তু অনেকের গ্যাদারিং হচ্ছে, সোশ্যাল গ্যাদারিং হচ্ছে, আপনি যাচ্ছেন বাইরে, আপনার বাসের লোক আসছে, জিনিসটা টোটালি বন্ধ হয়ে গেছে। তো দিজ আর অল এফেক্টস ইন শর্ট আর কি, হোয়াট আর দ্য ফ্যাক্টরস।
মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে, সাইকিয়াট্রিস্ট হিসেবে, আপনি মানসিক স্বাস্থ্যকে ভীষণভাবে দারুণ রকম তাড়িত করতে পারে বলে মনে করেন এই কোভিড-19 সময়ে মানসিক স্বাস্থ্য, সে সম্পর্কে আলোকপাত করবেন?
আচ্ছা, সেটাই যে প্রথমেই বললাম যে একটা একটা অনিশ্চয়তা কি হবে আমার। হ্যাঁ, অনেকের কিন্তু চাকরি নেই কিন্তু, হ্যাঁ যারা ভাগ্যবান তারা অফিসে যাচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি যাদের যাদের চিকিৎসা করছি সবারই কিন্তু চাকরি নেই, অনেকে কিন্তু ভয় চাকরি করছে না, হ্যাঁ তাদের একটা ফাইন্যান্সিয়াল একটা বিগ লস হচ্ছে, হ্যাঁ একটা একটা অর্থনৈতিক সমস্যা হচ্ছে, এবং ছেলেমেয়েরা বাসায় আছে, ছেলেমেয়েদের রুটিনটা ওদের ছেলেমেয়েদের রুটিনটা ইম্পেয়ার হচ্ছে, তাদের নিজস্ব রুটিন ইম্পেয়ারমেন্ট হচ্ছে, এমনকি দেখা গেছে যে ডোমেস্টিক ভায়োলেন্স কিন্তু তখন ধীরে ধীরে শুরু হচ্ছে, এটা কিন্তু হুট করে হচ্ছে না, কিন্তু দিস আর অল আফটার এফেক্টস, ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে, চাইল্ড অ্যাবিউজ হচ্ছে, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে সিভিয়ার অ্যাংজাইটি, প্রচন্ড অ্যাংজাইটি, প্রচন্ড টেনশনের জন্য অনেকে কোপিং স্কিলস, রং কোপিং স্কিলস এর দিকে চলে যাচ্ছে, যে অ্যালকোহল অ্যাবিউজ, সাবস্টেন্স অ্যাবিউজ, ড্রাগস এর উপরে আসক্তি হচ্ছে, ইভেন এমন পর্যায়েও দেখা গেছে যে একটা সুইসাইডের প্রবণতা বেড়ে যাচ্ছে। এখন আমি আগেই বলেছি যে এই জিনিসটা নির্ভর করছে আপনার কি বা ওই পেশেন্টদের কি আগে কখনো কোনো সাইকিয়াট্রিক সমস্যা ছিল কিনা, হ্যাঁ আবার সমস্যা না থাকলেও নতুন করে হচ্ছে। যেমন আমি একটা সিনারিও বলছি আর কি, যে হঠাৎ করে আমার কাছে ফোন আসলো আরেকজন ডাক্তারের মাধ্যমে, থ্রি ওয়ে লাইনে আমরা কানেক্ট করলাম, যে এই ভদ্রলোকের আগে কখনো কোনো সাইকিয়াট্রিক কোনো প্রবলেম ছিল না। তা আমি চেষ্টা করলাম, বোঝার চেষ্টা করলাম যে কি হচ্ছে। তো ভদ্রলোক বিড়বিড় করে কথা বলছে, প্রচন্ড রকমের দোয়া দুরুদ পড়ছে, ঠিক আছে এটা করতে পারে, কিন্তু তখন আমি বললাম যে ঠিক আছে আমি ওনার সাথে একটু কথা বলতে চাই। উনি ফোনটা নিয়ে ফোনটা ভেঙে মানে করে দিল, ফেলে দিল। তখনই বুঝলাম যে পেশেন্টটা কিন্তু নট অনলি অ্যাংজাইটি, নট অনলি ডিপ্রেশন, এটা কিন্তু তার অসংলগ্ন দিকে চলে যাচ্ছে, যেটা হচ্ছে ডেভিয়েশন ফ্রম রিয়েলিটি, দিস ইজ ইংলিশ আমরা বলবো সাইকোসিস, লাইক প্যারানয়েড ফিলিংস অর হোয়াটএভার ইট ইজ। তখন আমি বললাম যে ঠিক আছে, যদি উনি আমার সাথে কথা বলতে চাচ্ছেন না, আমি হয়তো কিছুটা ওষুধ দিতে পারি, কিন্তু একটা জিনিস অ্যাসিওর করতে হবে, সেফটি। উনি মনে করেন উনি একটা কমপ্লেন ছিল, উনি ঘর থেকে দৌড়ায় বের হয়ে যাচ্ছেন। তখন আমি বললাম যে যদি ঘর থেকে বের হয়ে উনি কিন্তু অ্যাক্সিডেন্ট করতে পারে, বা ওনাকে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, তা আপনারা ইনশিওর করবেন যে ওষুধটা দিব আমি, কিন্তু সেফটি যেন কোনোভাবে নষ্ট না হয় আর কি। তো কিছুক্ষণ পরে আমার কাছে আবার ফোন আসলো যে উনি ধাক্কাধাক্কি শুরু করেছে, তখন আমাকে বলা হলো যে আপনি অ্যাম্বুলেন্স কল করে হসপিটালে নিয়ে যান। তা এই বিভিন্নভাবে এই করোনা ভাইরাসের এই এই প্যান্ডেমিকটা আমাদের সবারই একটা মানসিকের এফেক্ট করছে আর কি, সেটা আপনি জনসাধারণ বলেন, পেশেন্ট বলেন।
জি, এই যে উপসর্গগুলোর কথা আপনি উল্লেখ করলেন, এই ধরনের উপসর্গ সরাসরি ভাবে প্রত্যক্ষ ভাবে করোনা ভাইরাসের সঙ্গে সংশ্লিষ্ট কিনা সেটা কিভাবে বোঝা যাবে?
আচ্ছা ঠিক আছে, ইটস ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এখন হচ্ছে কি, এই যে করোনা ভাইরাস সম্বন্ধে আমরা কিন্তু এভরি ডে আমরা কিন্তু নতুন নতুন কিন্তু ইনফরমেশন পাচ্ছি, হ্যাঁ দিকে ফ্রন্টলাইন ওয়ার্কার্স, হসপিটালস, ওদের কিন্তু একটা একটা ধারণা ছিল না যে আমরা কিভাবে এই করোনা ভাইরাসকে আমরা ডিল করবো আর কি। হ্যাঁ, তো এই ডিফারেন্ট অক্সিজেন সাপ্লাই, ভেন্টিলেশন, একসময় দেখা গেল যে তাদের আইসিইউতে রাখা হচ্ছে ভেন্টিলেশন, আবার একসময় দেখা গেল যারা ভেন্টিলেশনে ছিল তাদের একটা ব্যাড এফেক্ট হচ্ছে। এখন করোনা ভাইরাস কিভাবে মানসিক এফেক্ট করছে, আমরা যেমন এর আগে যতগুলো ইনফেকশন হয়েছে দেখা গেছে কিছু একটা বলা যে ইনফ্ল্যামেটরি রিয়াকশনস হচ্ছে, নোবডি নোজ এক্স্যাক্টলি যে করোনা ভাইরাস মেন্টালি কিভাবে এফেক্ট করছে। হ্যাঁ, সবাই জানে যে হ্যাঁ সাইকোলজিক্যাল ফ্যাক্টর্স, আমি এতক্ষণ যেগুলো বললাম সেগুলো হচ্ছে সাইকোলজিক্যাল ফ্যাক্টর্স, চাকরি নাই, ঘরে লকডাউন, আরেকটা হচ্ছে যে করোনা ভাইরাস ডিরেক্টলি কিভাবে এফেক্ট করছে। আপনি হয়তো শুনে থাকবেন যে করোনা ভাইরাসের একটা মেইন সিমটমস হচ্ছে যে গন্ধ পাচ্ছে না, টেস্ট পাচ্ছে না। হ্যাঁ, এটা দেখেন, এটা হচ্ছে সেই করোনা ভাইরাস এই ব্রেনের, দিস আর পার্ট অফ দ্য ব্রেইন, কিন্তু ওইভাবে এফেক্ট করছে। এটা কিসের কিভাবে এফেক্ট করছে পিন পয়েন্ট করে কেউ বলতে পারবে না। আবার কিছু কিছু দেখা যাচ্ছে নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন, কিছু স্ট্রোক হচ্ছে, তাই নিউরোলজিক্যাল অ্যান্ড সাইকিয়াট্রিক এটা কিন্তু অল কোরিলেটেড বিকজ অফ দ্য ব্রেইন। হ্যাঁ, তো সেইভাবে করোনা ভাইরাসের একটা ডিরেক্ট এফেক্টও আছে, যেটা নিউরোসাইকিয়াট্রিক সিকিউরলি বলা হয়, আরেকটা হচ্ছে অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর্স, এইভাবে আমরা ডিল করি আর কি।
মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক সাইকিয়াট্রিস্ট ডক্টর মুনিবুর রহমান খান, আপনি আমাদেরকে সময় দিলেন, আমাদের সঙ্গে কথা বললেন, ভয়েস অফ আমেরিকার তরফ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক শ্রোতা যারা এই অনুষ্ঠান দেখলেন দেখছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সালাম, নমস্কার, শুভরাত্রি,
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আনিস আহমেদ একটি রিপোর্ট এখন আপনাদের জন্য শোনাচ্ছেন।
যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ক্ষমতার ভারসাম্য নির্ভর করবে দক্ষিণাঞ্চলের অঙ্গরাজ্য জর্জিয়ায় সেনেটের দুটি আসনের ফলাফলের উপর, যেখানে প্রেসিডেন্ট পদে নির্বাচনের ফলাফলও খুব কাছাকাছি। কংগ্রেসে ভয়েস অফ আমেরিকার সংবাদদাত্রী ক্যাথরিন জিপসন যেমনটি বলছেন যে এই দুটি সেনেট আসনের ফলাফলই ঠিক হবে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের প্রথম দুবছর সরকার বিভক্ত থাকবে কিনা। তেসরা নভেম্বরের নির্বাচনে জর্জিয়ার দুটি আসনের প্রতিদ্বন্দ্বিতায় কেউই চূড়ান্তভাবে বিজয়ী না হওয়ায় ভোটাররা জানুয়ারি মাসে আবার ফিরতি নির্বাচনে ভোট দেবেন। ডেমোক্র্যাট র্যাফেল ওয়ারনক এবং জন অসফ, বর্তমানে অধিষ্ঠিত রিপাবলিকান সদস্য কেলি লফলার এবং ডেভিড পার্ডিউকে ওই আসন দুটিতে পরাস্ত করার চেষ্টা করছেন। জর্জিয়া থেকে সেনেটে ডেমোক্রেটিক দলীয় প্রার্থী জন অসফ বলছেন, তিনি বলেন, ক্ষমতাসীন এই রিপাবলিকান সেনেট সদস্যরা ভাবছেন তারা যেন হেসে কুঁদেই আবার আসন জিতে নেবেন। এ পর্যন্ত রিপাবলিকানরা আগামী সেনেটে 50টি আসনে জয়লাভ করেছেন, ডেমোক্রেটরা 46টি আসনে জয়ী হয়েছেন, যার মধ্যে দুজন নির্দলীয় সদস্য রয়েছেন যারা সাধারণত দলের পক্ষেই ভোট দেন। এ সম্পর্কে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ক্যাসি বার্গেট বলছেন, জর্জিয়ার দুটি বিশেষ নির্বাচনের মানে হচ্ছে যে যদি ডেমোক্রেটরা এই দুটি আসনেই জয়লাভ করে তাহলে সেনেটে উভয় দলের 50টি আসন হবে, আর সেক্ষেত্রে যেমনটি আমাদের সংবিধানে বলা হয়েছে ভাইস প্রেসিডেন্ট সেই সংসদ অধিবেশনে সভাপতিত্ব করে থাকেন। আর তার মানে হচ্ছে সেনেটে যদি সমান সমান ভোট পড়ে তাহলে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস চূড়ান্ত ভোটটি দিতে পারবেন, আর এর ফলে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এক ভোটের ব্যবধানে তার কর্মসূচি অনুমোদন করাতে পারবেন। সে প্রসঙ্গে জো বাইডেনও বলছিলেন, বাইডেন বলছেন, নিশ্চয়ই এটা অনেক ভালো হতো যদি সেনেটে আমরা সমান সংখ্যক ভোট পাই, তার মানে হচ্ছে ভাইস প্রেসিডেন্টের গুরুত্বটা এখনকার তুলনায় আরো বেড়ে যাবে। তবে রিপাবলিকানরা যদি একটি কিংবা উভয় আসনে জয়লাভ করে তাহলে বাইডেনের প্রেসিডেন্ট থাকার সময়কার অবস্থা তাৎপর্যপূর্ণভাবেই পাল্টে যাবে, যেমনটি ক্যাসি বার্গেট বলছেন। যুক্তরাষ্ট্রের সেনেট যদি রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকে এবং বিশেষিত মিচ ম্যাকনেলের নিয়ন্ত্রণে, তাহলে যে ধরনের প্রগতিশীল কর্মসূচি নিয়ে তিনি নির্বাচনী প্রচার অভিযান চালিয়েছিলেন সেই সব কর্মসূচি বাস্তবায়নে বাইডেন বাধার সম্মুখীন হবেন। তার মানে হচ্ছে সাধারণভাবে অনেক কম আইন পাশ করাতে সমর্থ হবে সেনেট এবং সেগুলো তেমন প্রগতিশীল হবে না যেমনটি তিনি হয়তো চাইবেন। জর্জিয়া ঐতিহ্যগতভাবে রিপাবলিকানদের শক্ত ঘাঁটি, কিন্তু তাতে পরিবর্তন আসছে কারণ ডেমোক্রেটিক দলের আয়োজক স্টেসি অ্যামব্রামস বেরিয়ে এসে ভোট দিন এমন একটি উদ্যোগ গ্রহণ করেন। অ্যামব্রামস বলছেন, জর্জিয়ার সম্ভাবনা দীর্ঘদিনের, আমাদের বিনিয়োগ খুব সামান্য সময়ের। অসফ এবং ওয়ারনক উভয়ই সেনেটের পরিবর্তনশীল রূপের পরিচয় তুলে ধরছেন, তরুণতম এবং বৈচিত্র্যপূর্ণ। আর অন্যদিকে লফলার ও পার্ডিউ দুজনই প্রেসিডেন্ট ট্রাম্পের বিশ্বস্ত ঘাঁটির লোকজনকে ভোট দিতে উৎসাহিত করবেন। এ প্রসঙ্গে আমেরিকান ইউনিভার্সিটির ক্যাপ্রি কাফারো বলছেন, তিনি বলেন, জর্জিয়ার ফিরতি নির্বাচনের জাতীয় গুরুত্বের কারণে আমার মনে হয় উভয় পক্ষই ভোটদানে উপস্থিত হবে এবং আমরা এরই মধ্যে দেখছি এ নিয়ে প্রচেষ্টা। জর্জিয়ার ফিরতি নির্বাচনের দিন যদিও 2021 সালের 5 জানুয়ারি, মধ্য ডিসেম্বর থেকেই সেখানে আগাম ভোট গ্রহণ শুরু হবে।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকে হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.